এটাই জানি যে রাধাকুণ্ডের আবির্ভাব তিথি যে নিয়ম সেবার মাঝে যে অষ্টমী পড়ে সেটাকেই আমরা সকলে জানি, কিন্তু শ্রীমৎ ভাগবতে দশমের 43তম অধ্যায়ে টিকার মধ্যে শ্রীমৎ জীব গোস্বামী এবং শ্রীল সনাতন গোস্বামীপাদ প্রতিপাদন করেছেন যে রাধাকুণ্ডের আবির্ভাব তিথি হচ্ছে চৈত্র পৌর্ণমাসম অরিষ্ঠাবদ। এবং সংস্কৃতে শব্দগুলো কেমন, যেমন যেমন কম্পিউটারে জিপ ফাইল তৈরি করা হয়, জিপ ফাইল মিনস মনে করুন অনেক বড় একটা বিষয়, অনেক কিছু মেটার রয়েছে, সেটাকে জিপ মানে ফাইলটাকে খুব ছোট করার জন্য সেটাকে জিপ ফাইল তৈরি করা হয়। যেমন অনেক বড় ফাইল এক দেশ থেকে আরেক দেশে বা অন্যত্র ট্রান্সফার করতে হবে, তখন ও জিপ ফাইল করলে অনেক ছোট হয়ে যায়, হয়তো দেখা গেল 1 GB ডাটাকে করে দিল মাত্র 10 MB, অনেক ছোট করে দিল। তা ঠিক সেই প্রকার সংস্কৃত ভাষা এমনই একটি ভাষা, দেখুন শুধু এতটুকুর উপরে পুরো সিদ্ধান্ত দাঁড় করিয়ে দিলেন, চৈত্র পৌর্ণমাস্যাম অরিষ্ঠাবদ, আর কিছু লিখলেন, তার মধ্যে সমস্ত দিন তিথি মাস সমস্ত কিছু নিরূপণ হয়ে গেল। চৈত্র মাসের এই পূর্ণিমা হচ্ছে অরিষ্ঠাসুর বদের তিথি, এই দিনই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের উৎপত্তি হয়, আবির্ভাব, অ্যাপিয়ারেন্স ডে। কিন্তু আমরা 99.9% ব্যক্তি জানি যে রাধাকুণ্ডের উৎপত্তি ওই কার্তিক মাসে অষ্টমীতে, কিন্তু তা নয়, ওটা হচ্ছে অহোই অষ্টমী। তো আমরা যদিও প্রসঙ্গটি হয়তো আশ্রমে আলোচনা করেছিলাম, কিন্তু অদ্য সেই তিথি, সুতরাং আমরা সেই তিথি প্রসঙ্গে যদি শ্রবণ করি তাহলে সেটা অনেক ফল প্রদান করবে আমাদের। তা ভগবান অরিষ্ঠাসুরকে বধ করলেন। তা অরিষ্ঠাসুর দেখতে কেমন, ষাঁড়, বিশাল বড় এক ষাঁড়ের আকৃতি। তা গোধূলি লগ্নে সায়ংকালে এই অসুর সে এমনভাবে ব্রজের মধ্যে আসছিল যে চতুর্দিক থেকে এত ভয়ঙ্কর শব্দ ছিল যে দিক বিদিক আকাশে বাতাসে তার পায়ের শব্দ যেন সকলকে ভয়ভীত করছিল, এবং ব্রজের সমস্ত গাভী তারা ইতস্তত ছোটাছুটি আরম্ভ করল, সমস্ত ব্রজবাসীরা তারাও ছিন্ন ভিন্ন হয়ে এদিক সেদিক ছোটাছুটি আরম্ভ করল, এবং সে এত বৃহৎ কায় শরীর যে সামনের এবং পেছনের দুই চারটি পা দিয়ে সে মাটি উৎখাত করছিল, মাটি খুঁড়ে ফেলছিল, এবং তার লেজটা এত উঁচুতে ছিল যে মনে হচ্ছিল যে আকাশের সমস্ত মেঘগুলোকে এদিক সেদিক করে দিচ্ছিল, ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল মেঘমালা, একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়ে চলেছে, আর এই প্রকার বিকট গর্জন করছে যে যে সমস্ত গাভীরা গর্ভবতী যে সমস্ত মায়েরা সন্তান পেটে আছে তাদের জন্য প্রসব হয়ে যাবে, সন্তান প্রসব হয়ে যাবে, এত বিকট শব্দ করছে। আকাশমার্গে দেবতারা অপেক্ষা করছে এই দুষ্ট শ্রীকৃষ্ণের দ্বারা বধ হলে আমরাও নিস্তার পেয়ে যাব, এত দিব্য ভয়ঙ্কর অসুর। ব্রজমণ্ডলে এসেছে কংসের দ্বারা প্রেরিত হয়ে শ্রীকৃষ্ণ বলরামকে বধ করার অভিপ্রায়। যখন সমস্ত ব্রজবাসীরা তারা ইতস্তত বিক্ষিপ্ত হয়ে আর্তনাদ করছে রোদন করছে, এবং ব্রজের গাভী ছাড়াও বাছুর মহিষ আরো যত যত জন্তু জীবজন্তু ছিল বনের তারা পর্যন্ত ভয়ভীত হয়ে তারা ইতস্তত পলায়ন পরায়ণ হতে লাগল। সমস্ত ব্রজবাসীদের তাদের শ্রীকৃষ্ণের প্রতি তাদের সমস্ত কিছু আস্থা বিশ্বাস নির্ভর ছিল। তারা শ্রীকৃষ্ণের নিকটে এসে বলছেন, কানাই হে কানাই, তুমি আমাদের রক্ষা করো, দেখো এক বিশাল অসুর এসেছে, কারণ এত বড় তো ষাঁড় হতে পারে না, আকাশ জোড়া যার শরীর সে কি করে সাধারণ ষাঁড় হবে, সে অসুরই হবে, আমাদেরকে বিনষ্ট করতে এসেছে, তুমি আমাদের কানাই রক্ষা করো, তুমি ছাড়া আমাদের আর গতি নেই। তারা প্রত্যেকেই কানাইয়ের শরণাপন্ন হল। এই ব্রজবাসীদের মধ্যে এই ভক্তি ছিল যে না, আমাদের কানাই তো আছে, আমাদের কিসের চিন্তা। দেখুন, এই ভগবানের প্রতি যে আস্থা, ভগবানের প্রতি যে নিষ্ঠা, এটাই তো আপনার ভজনের ফল। ভগবানকে পেতে হলে এই জপ তপ তিলক মালা এগুলো তো প্রাথমিক, কিন্তু এর সারাংশ কি না, এই নাম জপের পরে চোখের দুপোটা জল ফেলে প্রভুকে বলতে হবে, প্রভু আমি যা কিছু ভুল করছি ঠিক করছি আমি তোমার শরণাপন্ন, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে সব পাপ থেকে মুক্ত করে দাও। তা এই যে আরতি, ভগবানের কাছে প্রার্থনা, এর থেকে বড় ভজন কিন্তু আর কিছু নেই। ভগবানের কাছে দিনান্তে সে যদি কিছুই না করে, কেবল রোদন করে চোখের দুপোটা প্রভুকে উদ্দেশ্যে অশ্রু বিসর্জন করে বলে, প্রভু আমার পাপ তাপ ভালো মন্দ আমি সব কিছু তোমাতে অর্পণ করলাম, তা এতেই তো প্রভু তার সমস্ত প্রকার অপরাধকে মুক্ত করে দেন। এই যে আত্মসমর্পণ, এটা কিন্তু আমরা কেউ করতে পারছি না। ভগবানের ভজন মানে কি? প্রভুতে সমর্পিত হওয়া, প্রভুর চরণে সমস্ত কিছু অর্পণ করা। তা সেখানে আমাদের কি দীনতার দরকার, দৈন্যের দরকার? যে আমি অনেক জপ করছি বলে আমার অহংকার হবে তা না। ভক্তের ভূষণ কি? দীনতা দৈন্যতা, আমি তো কিছুই করতে পারলাম না, আমার তো কিছুই হলো না। তা এই ব্রজবাসীরা বিপদে আপদে যখনই তারা শ্রীকৃষ্ণ বলরামের শরণাপন্ন, তারা যতই বিপদ আপদ আসুক তারা শ্রীকৃষ্ণকে ছাড়া কিছুই বুঝেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ব্রজবাসীরা, তোমরা আমার প্রতি যখন নির্ভরশীল আমি তোমাদের কিছু হতে দেব না, তোমরা একটু শান্ত হও। তারা তো প্রত্যেকে রোদন করতে লেগে গেল, কি হবে, সর্বনাশ হলো আমাদের, সর্বনাশ হতে চলেছে। কানাই বাইরে বেরিয়ে এলেন, আর সেই ষাঁড় শ্রীকৃষ্ণকে দেখে তার দুই চক্ষু একেবারে লাল আগুনের মতন হয়ে গেছে, রেগে গিয়েছে, সে মাটি ছুঁড়ছিল, খুঁড়ছিল আর কি পা দিয়ে, আর পরাক্রম দেখাচ্ছে, মাঝে মধ্যে বিষ্ঠা মূত্র পরিত্যাগ করছে। এবার শ্রীকৃষ্ণ কি করলো, অতি অবলীলাক্রমে তার এক সখাকে নিজের কাছে ডেকে নিয়ে বাঁ হাতটা তার কাঁধে রাখলো, তার হাতে তালি দিয়ে বলছে, বেটা আয় দেখি তোর কত শক্তি হয়েছে। এবারে তো এই অরিষ্ঠাসুর ক্রোধে একেবারে ক্ষিপ্ত হয়ে সে বিশাল সিং, আর শ্রীকৃষ্ণ তো ছোট বালক, দুটি সিং মাথা নিচু করে সিং দুটিকে দিয়ে ভাবছে কৃষ্ণকে হত্যা করে দেবে, দুই সিং শ্রীকৃষ্ণের পেটের মধ্যে ঢুকিয়ে তাকে হত্যা করে দেবে। সে যখন ছুটে আসছে, শ্রী গোবিন্দ অবলীলাক্রমে, অবলীলাক্রমে মানে একদমে স্বাভাবিকভাবে, যখনই পেটের কাছাকাছি সিং দুটোকে নিচু করে এসেছে, তীব্র গতি মানে একেবারে তড়িৎবৎ বিদ্যুতের মতো গতি, কানাই কি করলো, ভগবান শ্রীকৃষ্ণ তার সিং দুটোকে ধরে খানিকক্ষণ মোচড় দিল, বলল একবারে কেন মারি, একে আরেকবার চান্স দেওয়া হোক, ও শক্তি প্রয়োগ করে দেখুক। এবারে সিং দুটোকে ধরে 18 পা দূরে ছুঁড়ে ফেলে দিলেন, একজন যদি পাতলা লোক, পাতলা লোক যদি মাটিতে পড়ে যায় কিছু যায় আসে না। একজন যদি ইষ্টপুষ্ট বলিষ্ঠ লোক অনেক শক্তিশালী হলেও সে যদি মাটিতে তাকে ফেলে দেওয়া হয় তাহলে তার গতিটা কেমন হবে? তার উঠতেও অনেক সময় লাগবে, হাড়গুলো ভেঙে যেতে পারে। তো এত বড় আকাশের মতন শরীর সেই ষাঁড় অরিষ্ঠা সুরকে ছুঁড়ে ফেলে দিয়ে 18 পা গড়াতে গড়াতে গিয়ে পড়ে গিয়েছে। অরিষ্ঠাসুর ভাবল আমি এত শক্তিশালী কিন্তু আমাকে এই বালক অতি অনায়াসে একেবারে ছুঁড়ে ফেলে দিল, উঠতে পারছি না, বিশাল শরীর, খানিকক্ষণ তো পড়ে থাকলো, তারপরে দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে ক্রোধে ব্যথাতে, তার সমস্ত শরীরটা ঘেমে গিয়েছে ঠাঁড়ের, আর বারবার নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ছে রাগে। এবারে আবার উঠেছে সুস্থ হয়ে বলছে এবার এই বেটাকে আমি অবশ্যই হত্যা করব। ভগবান শ্রীকৃষ্ণের দিকে এবারে যখন গেলেন তা ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, তার শিং দুটোকে ধরে, মানে যেমন লোকে ধবিরা কাপড় কাছে সেই রকম মোচড়াতে লাগলো, কাপড় নিকলানোর মতো অবস্থা। সমস্ত দেবতারা দেখে অবাক, বলছেন আজ আমরা চিরতরে ভয় থেকে মুক্ত হয়ে যাব। শিং দুটোকে ধরে কাপড় নিকলানোর মতো অবস্থা করে তার শিং দুটোকে উৎপাটন করলেন, মানে শিং দুটোকে উপড়ে নিলেন, দিয়ে আবার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে শিং দুটো দিয়ে তার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে এই অরিষ্ঠাসুরকে বধ করলেন। বল অরিষ্ঠাসুর মর্দন ভগবান কি জয়, বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধে। সমস্ত আকাশমার্গে যারা ছিলেন দেবতা, তারা স্বর্গের পুষ্পমাল্য দ্বারা, স্বর্গের পুষ্প দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের উপরে পুষ্প বর্ষণ করতে লাগলেন, পারিজাত পুষ্প দিয়ে। দেবতারা, তারা তো খুব স্বার্থবাদী, তারা চিন্তা করলো যাক প্রভুর দ্বারা আমরা তো নিশ্চিন্ত হলাম, এ তো কখনো কখনো স্বর্গে গিয়ে দেবতাদের পর্যন্ত ভয়ভীত করে, শিং দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে তাড়া, দেবরাজ ইন্দ্রও কিছু করতে পারত না। সমস্ত ব্রজবাসীরা শ্রীকৃষ্ণকে, যারা বন্ধু বান্ধব ছিল তারা বক্ষে জড়িয়ে ধরল, সমস্ত ব্রজবাসীরা শ্রীকৃষ্ণকে উপরে তুলে ধরে তারা নৃত্য করতে লাগল যে কানাই ভাই তুই আমাদের বাঁচিয়েছিস, তা না হলে আমরা এই অসুরের থেকে কোনো প্রকারেই ত্রাণ পেতাম না, নিস্তার পেতাম না। সকলে কানাইয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে কানাইয়ের গুণগ্রাম কীর্তন করতে করতে তারা আপন আপন গৃহে গেল। এই ব্রজবাসীরা, তাৎপর্য হচ্ছে তারা সর্বদাই শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ছিল তাদের আত্মসমর্পণ, আর এই ভগবান শ্রীকৃষ্ণের কথা ব্যতিরেকে ব্রজবাসীরা অন্য কথা বলতই না, যা কিছু বলতো তারা ভগবান শ্রীকৃষ্ণের কথাই বলতো। এবারে দেবর্ষি নারদ তিনি গিয়ে কংসকে বললেন, বলছেন দেখো, আর নারদের বুদ্ধি তো একটু ব্যাকা হয়, নারদ গিয়ে বললেন যে কংস তোমার মতো এত বড় মূর্খ তো আমি আর বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও দেখিনি। বলছেন কেন? বলছেন তুমি এখনো বুঝতে পারছো না তোমার হাত থেকে যে কন্যাটি পালিয়ে গিয়েছিল, উপরে উঠে গিয়েছিল, সে হচ্ছে ওই যশোদার গর্ভ থেকে জন্ম নিয়েছিল ওই কন্যাটি, আর কৃষ্ণ হচ্ছে দেবকীর পুত্র, বলরাম হচ্ছে তার অপর পত্নী রোহিণীর পুত্র, তুমি এখনো বুঝতে পারলে না তোমার শত্রুকে। বলছেন তাহলে এখন কি করা যায়, ওই কৃষ্ণ তো বড় শক্তিশালী, দেখতে ছোট কিন্তু অনেক বুদ্ধি অনেক শক্তি, এতদিন তো কংস ভালোই ছিলেন। এবারে নারদের যুক্তিতে, নারদ যুক্তি দিচ্ছে কি না, তাকে নিমন্ত্রণ করে এখানে আনো, এখানেই তাকে মেরে ফেলো। অর্থাৎ হচ্ছে যে তুমি এখানে তাকে ডাকো, তুমি এখানেই মরো। এই বুদ্ধি দিয়ে কংস তো কেটে পড়লেন, সরি দেবর্ষী নারদ তিনি তো চলে গেলেন, আর এদিকে কংস যা করারও তো আলাদা পর্ব গেল। এবার লীলাক্ষেত্রে সমস্ত সখীরা শ্রীকৃষ্ণকে বলছেন, দেখো শ্রীকৃষ্ণ তুমি আমাদের সঙ্গে আর মিশতে পারবে। বলছেন কেন, কি আমার অপরাধ কি? তা বলছেন অপরাধ হচ্ছে তুমি একজন সনাতন ধর্ম অবলম্বী পুরুষ, তুমি কিনা গোবধ করলে। সখীদের শ্রীকৃষ্ণ বলছে যে আরে আমি গো কোথায় বধ করলাম, আমি তো অরিষ্ঠ নামক এক অসুরকে বধ করেছি, অরিষ্ঠাসুরকে আমি বধ করেছি। বলছেন দেখো অরিষ্ঠাসুরকে বধ করেছো ঠিক আছে, কিন্তু সে তো গাভী প্রজাতির মধ্যে ছিল, গো প্রজাতির মধ্যে ছিল, সুতরাং তুমি তাকে হত্যা করেছো সনাতন ধর্ম অবলম্বী পুরুষ হয়ে, সুতরাং তোমার পাপ হয়েছে। এটা আদি বরাহ পুরাণে বর্ণনে আছে, শ্রীমৎ ভাগবতে এটা নেই। আদি বরাহ পুরাণ থেকে আমাদের গোস্বামীগণ তুলে ধরেছেন যে সখীরা পরিষ্কার বললেন তুমি আমাদের সঙ্গে মিশতে পারবে। ভগবান শ্রীগোবিন্দ বললেন দেখো তোমরা যদি সেটাই মনে করো যে আমার দ্বারা গোবধ হয়েছে, তাহলে আমি এর একটা তো কিছু অপশন থাকবে, উপায় থাকবে যে এর থেকে আমি মুক্তি কিভাবে পাবো, তোমরাই বলো, আমি সেটাই করব, আমি সেটাই করব। বলছেন দেখো গোবিন্দ, তুমি যদি এই পাপ থেকে মুক্ত হতে চাও তাহলে সর্বতীর্থে স্নান করে, সর্বতীর্থে স্নান করে এলে পর তুমি যখন পাপ থেকে মুক্ত হবে, পাপ খালন হবে তোমার, তখন তুমি আমাদের সঙ্গে পূর্বের ন্যায় মিশতে পারবে। আচ্ছা এই এই কথা বলছো, ঠিক আছে আমি চললাম তীর্থে, তীর্থে স্নান করে আস। গোবিন্দকে আবার সখীরা সহসা বিশ্বাস করে না, চললাম আমি স্নান করতে যাচ্ছি, ভাবলো খানিকক্ষণ গরু টরু চড়িয়ে সখাদের সঙ্গে কবাডি খেলে এসে বলবে আমি তীর্থে স্নান করে। সখীরা বলছে যে না না, ও তোমাকে আমরা অত বিশ্বাস করি না, তুমি আর তোমার ওই টেঁড়া পা, তুমি তিন জায়গা থেকে বেঁকা, তোমার বুদ্ধিও বেঁকা, তুমি কোন খাল বিলে ডুব দিয়ে এসে বলবে আমার তীর্থে স্নান হয়ে গেছে। আচ্ছা তাহলে কি উপায় করা যাবে তাই বলো, তোমাদের বিশ্বাস হবে এমন কি করতে হবে আমাকে তাই বলো। তা এই ঘটনাটি তখন যে স্থানে হচ্ছে, এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড নাম হয়েছে এই স্থানেই প্রসঙ্গটি আলোচনা হচ্ছে, কারণ এই পথ দিয়েই কিন্তু সূর্য পূজা করতে যেতেন রাধারানী সমস্ত সখীবৃন্দকে নিয়ে। সখীরা বলল দেখো তুমি যে বলছো তুমি স্নান করে আসবে তীর্থে তীর্থে, এ আমাদের কদাপি বিশ্বাস হয় না, তুমি বরঞ্চ এখানে একটি তীর্থ সংরচনা করে সমস্ত তীর্থগণ যদি মূর্তিমন্ত হয়ে আমাদের সামনে দর্শন দেয়, তারা বাড়ির রূপ ধারণ করে তোমার কুণ্ডে প্রবেশ করে, তাহলে আমরা বিশ্বাস করব, নচে তোমার কোনো কথায় আমরা বিশ্বাস করি না। এটা লীলার রসকে আস্বাদন করার জন্য সমস্ত ব্রজবাসীরা শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন। বলছেন ঠিক আছে আমি তাই করছি। ভগবান কি করলেন, নিজের চরণের গোড়ালি দিয়ে এমনভাবে আঘাত করলেন মাটিতে, সেখানে বিশাল একটি কুণ্ড তৈরি হয়ে গেল। কুণ্ড যখন তৈরি হলো, ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বেশ্বর, তিনি কিঞ্চিত মাত্র সমস্ত তীর্থদের মানে চিন্তন করলেন, তীর্থগণকে যখন চিন্তন করলেন তীর্থগণ মূর্তিমন্ত হলেন, হয়ে বলছেন হে ভগবান, হে প্রভু, হে পরমেশ্বর, বলুন আমাদের কী জন্য আপনি চিন্তন করেছেন, আমরা আপনার কী সেবায় লাগতে পারি। শ্রীগোবিন্দ বললেন দেখো আমার রাধারানী সহ তার সখীরা তারা আমাকে বলছে যে অরিষ্ঠাসুর বধ করে আমাকে আমার মধ্যে নাকি গোহত্যারূপ পাপ এসে উপস্থিত হয়েছে। তীর্থবান ঈষৎ হাসছেন, তারা বুঝতে পারছেন প্রভুর লীলা। বলছেন তাই, বলছেন না, তারা বলতে চায় যে সর্বতীর্থে স্নান করলে আমি পবিত্র। সমস্ত সখীরা এই অনন্ত কোটি তীর্থদের দর্শন করে তারা অবাক। তারা তো জানে গোবিন্দর পরাক্রম, জানে বলেই তো এই কথা বলছেন যে তুমি সমস্ত তীর্থদের এখানে আহ্বান করো। দেখে তারা অবাক, বলছেন আমি আমার রাধারানী এবং তার সখীদের ইচ্ছা পূর্ণ করতে চাই, সুতরাং সমস্ত তীর্থগণ তোমরা আমার দ্বারা রচিত এই কুণ্ডের মধ্যে জল রূপ ধারণ করে অবস্থান কর। দেখতে দেখতে মূর্তিমন্ত সমস্ত তীর্থগণেরা তারা জল রূপ ধারণ করে একটি পূর্ণ কুণ্ড তৈরি হয়ে গেল। এই কুণ্ডের নাম হচ্ছে শ্যামকুণ্ড। বল শ্রী শ্রী শ্যাম কুণ্ড কি জয়। শ্রী গোবিন্দ তিনি সেই অতি সুনির্মল সমস্ত তীর্থ বাড়ির জলে অবগাহন করলেন, অনেকক্ষণ স্নানও কেলি করলেন। তারপরে তিনি উঠে সখীদের বলছেন, এবার তো তোমাদের বিশ্বাস হয়েছে, এবার তো আমার পাপ খালন হয়েছে। বলছেন না তা হয়েছে, তাহলে আমি এবার তোমাদের সঙ্গে মিশতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ মিশতে পারবো। শ্রীগোবিন্দ ব্যঙ্গোক্তি করে সখীদের বলছেন, হে সখীগণ, তোমরাও আমার এই কুণ্ডে স্নান করে একটু শুদ্ধ হও, তোমাদের বুদ্ধিটা একটু শুদ্ধ হবে। তো সখীদের আর সখাদের ব্যাপার, সেখানে হাস্য পরিহাসের ব্যাপার থাকে। সখীরা বেঁকে বসল, সখীরা বলছে তোমার ওই পাপ বিধৌত জলে আমরা স্নান করে আর পাপই হতে চাই, কথাটা বেঁকিয়ে বললেন। আরে শ্রী গোবিন্দ এক তো সমস্ত তীর্থ, তার মধ্যে আবার গোবিন্দ স্নান করেছেন, সেটা তো মানে মহা মহা শব্দ কোটি কোটি বার বলার পরে মহাতীর্থ বলা যায়। তো সখীরা ব্যঙ্গোক্তি করে বলছেন, তোমার ওই পাপ বিধৌত জলে আমরা স্নান করে আমরা ওই পাপের ভাগী হতে পারব। গোবিন্দ বললেন, ঠিক আছে, তোমাদের কপালে নেই, তোমরা কি করবে। রাধারানীকে ললিতা বিশাখা অনন্ত সখীরা তারা বললেন, হে রাধে, যখন গোবিন্দের কুণ্ড হয়েছে তুমি তার পাশে তোমার একটি কুণ্ড সংরচনা করো। রাধারানী নিজের স্বর্ণের বালা কঙ্কন দিয়ে তিনি অল্প খোঁড়া আরম্ভ করলেন। এবার রাধারানীর সখী তো অনন্ত, সমস্ত সখীরা রাধারানীর সহযোগী হয়ে দেখতে দেখতে তারাও শ্যামকুণ্ডের মতন একটি বড় কুণ্ড তৈরি করে ফেললেন। কুণ্ড তো তৈরি হলো, জল তো নেই, শুকনো, কি হবে, জল কোথা থেকে আসবে? তারা তো এক কুণ্ড খনন করেছে, তাও আবার সখী বলে কথা, তাদের তো অনেক কষ্ট হয়েছে। শ্রী গোবিন্দ বলছেন, দেখো আমার এই কুণ্ড থেকে জল নাও। তো বলছেন, তাহলে তোমার কুণ্ডেই তো আমরা স্নান করে নিতাম, তোমার কুণ্ডে থেকে জল নিয়ে আমাদের হবেটা কি? তোমার ওই পাপ ধোয়া জল আমরা আমাদের কুণ্ডে, আমাদের রাধারানীর কুণ্ডে আমরা নেব। সব সখারা কৃষ্ণের সঙ্গে বসে বসে মজা দেখছে। আরে মেয়েরা মিলে, সখীরা মিলে এত বড় একটা কুণ্ড তৈরি করে তাদের অবস্থাটা কেমন হতে পারে? হাতে, পায়ে, কোমরে, গলায়, সব জায়গায় পায়ে ব্যথা। সখারা বলছে, আরে আরেকটু বেশি করে গভীর করো মধুমঙ্গল আদি। সখীরা বলছে, তোমাদেরও তো মাথা ব্যথা কিসের, যা করতে হয় আমরা যা পেরেছি করেছি, এটাই অনেক বড়, তোমাদের থেকে বড় হয়েছে। এবারে জল কোথা থেকে আসবে, শ্যামকুণ্ডের জল তো নেবে না। সখীরা তখন নিজের নিজের স্বর্ণ কলস নিয়ে যাচ্ছে মানসী গঙ্গায়। তা মানসী গঙ্গায় দুটি রাস্তা, পরিক্রমা সোজা দিয়ে গেলে হবে প্রায় 5 কিলোমিটার, আর উল্টো দিক দিয়ে গেলে 4.5 কিলোমিটার তো হবেই। সেখান থেকে জল তারা বয়ে বয়ে আনতে লাগ, আনতে 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 যখনই কুণ্ডের মধ্যে জল ঢালে, জল তো একেবারে শুকনো, সব তলায় চলে যায়। একটা পুকুর ভরা সম্ভব, একটা চৌবাচ্চা নয় ভরা যায়, কিন্তু একটা পুকুর যার আবার কোনো তখন বাঁধানোও নেই যে জলটা সেখানে স্থগিত হবে, যে এমনি মাটি, মাটির মধ্যে জল দিলে তো এমনি তলায় চুষে যাচ্ছে জলগুলো। সখীরা এই লীলা করতে করতে সেই মানে প্রায় সকাল থেকে নিয়ে শ্যামকুণ্ড তো সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে, এই লীলা করতে করতে মধ্যরাত্রি হয়ে প্রায় 11:30 বেজে গেল আজকের এই দিনে, আজকের এই তিথিতে। সমস্ত সখীরা তারা যত জল এনেছে রাত 11:30 পর্যন্ত তারা সারিবদ্ধ ভাবে মানসী গঙ্গার থেকে জল একজন তুলছে আরেকজনকে দিচ্ছে, এইভাবে কয়েক লাইন অনন্ত সখী, কিন্তু জল অনেক দিয়েছে কিন্তু জল সব নিচে চলে যাচ্ছে, চান আর কোথায় করবে, তারা স্নান তো আর করার মতো কিছু ব্যবস্থা হচ্ছে না, জল তো তলিয়ে যাচ্ছে, জল তো মাটির সঙ্গে শুকে মাটি টেনে নিচ্ছে, শুকিয়ে যাচ্ছে, কি করবে এখন, রাত 11:30 বেজে গেল। সমস্ত সখীরা তাদের যা অবস্থা, ঘেমে তরতর অবস্থা, আর সখারা বলছে আনো আনো আরো জল আনো, গোবিন্দ বলছে নিয়ে এসো আমরাও তোমাদের কুণ্ডে চান করে আবার একবার শুদ্ধ হব, বলছেন ভারী মজা দেখছো আমাদের না। সখা সখীদের হাস পরিহাস চলতে লাগলো, আর সখীরা তো একেবারে রেগে মেগে অস্থির, তাদের কষ্ট হচ্ছে, তারা আর জল আনা বাদ দিয়ে কুণ্ডের চতুর্দিকে শ্রী গোবিন্দ রয়েছেন, গোবিন্দের সখারাও রয়েছে। গোবিন্দ বলছেন আবার বসে পড়লে কেন, যাও যাও তোমাদের বাল্যভোগের ব্যবস্থা করছি আবার জল আনো। তা বলছে না এই জল এনে এনে আর পারা যাবে না, আমরা এতে এই কাজ থেকে মানে ফেলুয়ার হলাম, আমাদের দ্বারা এই জল এনে কুণ্ড পরিপূরণ করা অসম্ভব, তাহলে কি করা যাবে। সমস্ত সখারা বলছে যে যে শ্যামকুণ্ডের জল নাও, তোমাদের আর কি গতি আছে, মেয়েদের আর কি ক্ষমতা আছে, আমাদের থেকেই তোমাদের জল নিতে হবে। সখীরা আবার বিগড়ে গেল, বলছে ওই জল তো আমরা নেবই না, তাহলে ঠিক আছে বসে থাকো, কোন কালে বৃষ্টি হয় তখন চান করো, এখন তো এই সময় বৃষ্টি হতেও আরো বোধ হয় 2 মাস সময় লাগবে, তখন অপেক্ষা করো। সকলে গোবিন্দের শরণাপন্ন হল, বলছেন হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তুমি আমাদের একটা কিছু উপায় করো, এত কষ্ট করলাম অথচ আমরা স্নান করতে পারবো না। বলছেন যে আমি কি করতে পারি, আমি তো বলছি আমার কুণ্ডের থেকে তোমরা জল নিয়ে নাও, তাহলে তো সমস্ত অসুবিধার সমাধান হয়ে যায়। বলছেন না তোমার ওই জল আমরা নেব না, বলছেন তাহলে আমার থেকে কি সাহায্য তোমরা প্রার্থনা করো বলো। বলছেন দেখো তুমি যে সমস্ত তীর্থদের একবার ডাকলে এই যে তোমার কুণ্ডের সময়, সেই সমস্ত তীর্থদের আরেকবার ডাকতে পারো না তুমি আমাদের জন্য, তুমি তো বলো যে আমাদেরকে তুমি খুব ভালোবাসো, আর আমরা তো তোমাকে সংসারের সব কিছু ছেড়ে তোমার শরণাপন্না, সুতরাং তুমি আমাদের জন্য এতটুকু করতে পারবে না, ওই তীর্থগণকে আবার ডাকো তুমি। ঠিক আছে, সকালে বলছে শেষ পর্যন্ত সেই আমাদের কৃষ্ণের পায়েই ধরতে হলো। তা বলছেন আরে তোরা চুপ কর, তোরা তো বকিস না তো। দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে, তাহলে আমি পুনরায় সমস্ত তীর্থগণকে আবাহন করি। ভগবান তিনি চিন্তন করার সঙ্গে সঙ্গে সমস্ত তীর্থগণ পুনমূর্তিমন্ত হলেন, কেবল বাকি রইলেন পুষ্কর তীর্থ। এই তীর্থদের সমস্ত তীর্থদের প্রেসিডেন্ট হচ্ছে পুষ্কর, উনি গুরুদেবের সেবা করছিলেন, আসতে একটু বিলম্ব হলো, তিনি ক্ষমা চাইলেন প্রভুর কাছে। প্রভু বললেন না তুমি গুরু সেবায় ছিলে, যারা গুরু সেবায় থাকে সাধু সেবায় থাকে তাদের আমি কখনো অপরাধ নিই না, তোমার বিলম্ব হয়েছে হে পুষ্কররাজ, তাতে তোমার কোনো অপরাধ হয়নি। পুষ্কররাজ সমস্ত তীর্থদের পক্ষ হয়ে বললেন যে প্রভু বলুন আবার কি আজ্ঞা আমাদের পালন করতে হবে। বলছেন দেখো এই ঘটনা তো আমার রাধারানী এবং তার সখীরা চাইছে যে তোমরা প্রত্যেকেই মূর্তিমন্ত তো হয়েছো, এখানেই আবার বাড়ি রূপ ধারণ করে আমার রাধারানীর কুণ্ডে তোমরা প্রবেশ করো। বললেন প্রভু জো আজ্ঞা। দেখতে দেখতে সমস্ত তীর্থগণ বাড়ি রূপ ধারণ করে, অর্থাৎ জল রূপ ধারণ করে একেবারে রাধা কুণ্ডর জল একেবারে পরিপূর্ণ করে দিলেন। বল রাধা কুণ্ড কি জয়, বল শ্যাম কুণ্ড কি জয়। সমস্ত তীর্থগণ মুক্তিমন্ত হয়ে তারা জল রূপ ধারণ করে রাধা কুণ্ডে প্রবেশ করলেন, কঙ্কন কুণ্ড। এবারে সমস্ত সখীরা তাদের আনন্দের আর পারাবার নেই, তারা শ্রী গোবিন্দের প্রশংসা করতে করতে তারা রাধারানীর কুণ্ডে অবগাহন করতে লাগলেন। পুরো দিনের পরিশ্রান্ত, অত বড় কুণ্ড তৈরি করেছেন একটি সরোবরের মতন, তারপরে আবার জল আনার জন্য প্রচেষ্টা করেছেন, তাদের তো এমনি শরীর উত্তপ্ত হয়েছিল। তারা সেই সুতল সমস্ত তীর্থগণের জলে স্নান করে তারা আনন্দে একেবারে উৎফুল্লিত হতে লাগল। সমস্ত সখীরা বহুক্ষণ স্নান করল। তো এই পূর্ণিমার দিনে তারা অতি স্বচ্ছ চন্দ্রের রশ্মি পেয়ে তারা একেবারে আনন্দে মেতে উঠল। এই চন্দ্রের আলো আমরা ভারতবর্ষে এখন পূর্ণ মাত্রায় দেখি না। দেখবেন আপনারা যখন ছোট ছিলেন তখন চন্দ্রের যে কিরণটা কত স্বচ্ছ ছিল এখন আর নেই, কারণ বাতাবরণ হয়ে গেছে দূষিত, ধুলো বালি সমস্ত ফ্যাক্টরির ধোঁয়া সব বায়ুমণ্ডলে ভ্রমণ করছে, আকাশে ভ্রমণ করছে। এখনো যদি যে সমস্ত দেশে আপনারা হয়তো কেউ গিয়েছেন কিনা জানি না, যারা গিয়েছেন দেখবেন সেখানে চন্দ্র যখন উদিত হয় রাত্রে দিনের মতন ঝকঝক ঝকঝক করতে থাকে। সমস্ত সখীগণ এই দ্বাপর যুগে এই তিথিতে এই চৈত্র মাসের পূর্ণিমাতে যেটা আজকের দিন চন্দ্রের আলোতে উদ্ভাসিত করে রেখেছিল ব্রজমণ্ডল, তারা অনেকক্ষণ অবগাহন করলেন, রাত 12টারও ঊর্ধ্ব পর্যন্ত অবগাহন করার পরে সমস্ত সখীরা তারা নিজেদের পোশাক পরিবর্তন করে তারা গোবিন্দের পুজো করলেন। তারপরে রাধারানী স্বয়ং নিজে সখীদের সহযোগে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের মাঝখানে একটি সঙ্গম স্থান তৈরি করে দুটি কুণ্ডকে মিলিয়ে দিলেন। বল রাধা শ্যাম কুণ্ড কি জয়। তো এখানে অনেকে এখনো অনেকের ধারণা অনেকে শ্যামকুণ্ডে স্নানই করে না, এগুলো মূর্খতা, এগুলো মানে জ্ঞানের অভাব। আরে এটা তো লীলাক্ষেত্রে সখীরা উপহাস করেছে, সখীরা উপহাস করেছে, কিন্তু শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মহিমা উভয়ই হচ্ছে অনেক মহিমান্বিত। যার জন্য যারা প্রাচীন সাধু সন্তেরা এখনো স্নান করেন তারা রাধাকুণ্ড শ্যামকুণ্ড দুটোতেই স্নান করে। অনেকে ভাবেন না না শ্যামকুণ্ডে স্নান করা যাবে না, এটা তাদের অনেক ভুল ধারণা, আর এটা এইরকম চিন্তা করা মানে অপরাধ। ভগবান শ্রীগোবিন্দ যেখানে স্নান করেছেন সেখানকার মহিমা কোনো অংশেই ন্যূন নয়, এটা তো লীলার ক্ষেত্রে সখীরা এমন বলেছে। তা কালে কালে এই কুণ্ড লুপ্ত হয়ে গিয়েছে। তা আমরা চৈতন্য চরিতামৃতের আধারে কয়েকটি শ্লোক আমরা শ্রবণ করব। কালে কালে লুপ্ত হয়ে গিয়েছিল, তা শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি যখন ব্রজমণ্ডলে গেলেন পরিদর্শনের জন্য, তিনি আরিট গ্রামে গেলেন। আরিট নামটা পূর্বের মহাপ্রভুর সময়ের, এখনকার নাম হচ্ছে আড়িং গ্রাম। গোবর্ধন থেকে মথুরা যেতে মাঝখানে, ঠিক মাঝখানে না মাঝামাঝি পড়ে আড়িং গ্রাম। এই আড়িং গ্রাম দিয়ে মহাপ্রভু ভট্টাচার্য মহাশয় নিত্যানন্দ প্রভুর শিষ্যের সঙ্গে তিনি আনন্দ করে নৃত্য করে করে রাধারানীর ভাবে বিভাবিত হয়ে তিনি চলেছে, ব্রজমণ্ডল দর্শন করছেন। অকস্মাৎ এই আড়িং গ্রামে এসে মহাপ্রভুর নিজের কুণ্ডোদ্বয়ের কথা মনে পড়ল। শ্রীমান চৈতন্য মহাপ্রভু তো সাক্ষাৎ রাধাকৃষ্ণ মিলিত বপু গতদিন, গতদিন কত পড়ছে, গতদিনই তো শ্রবণ করলাম। তা রাধাকৃষ্ণ মিলিত বপু, ও তো মহাপ্রভু যেতে যেতে তার দুই কুণ্ডোদ্বয়কে চিন্তন করছেন, যে তাই তো আমার কুণ্ড এবং আমার প্রিয়ার কুণ্ড তো এখানেই ছিল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার ভাষাতে লিখছেন, চৈতন্য চরিতামৃত এ এমনই একটি গ্রন্থ যে লেখা বাংলা পয়ার ছন্দে, কিন্তু এগুলো মহাকাব্য, অনেক কঠিন শাস্ত্র। এখনো কলকাতা ইউনিভার্সিটিতে কয়েকটি চ্যাপ্টার আছে, কয়েকটি অধ্যায় আছে যেগুলো এম এর পাঠ্য। চৈতন্য চরিতামৃত বুঝতে গেলে অনেক জ্ঞানের প্রয়োজন। তা সেই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ তিনি লিখছেন, যখন চৈতন্য মহাপ্রভু ভাবের আবেগে নৃত্য করতে করতে আড়িং গ্রামের উপর দিয়ে যাচ্ছেন, তখন এই কুণ্ডোদ্বয়ের কথা মহাপ্রভুর মনে উঠল। আরিট গ্রামে আসে বার্জ্য হইল আচম্বিতে, এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে, মহাপ্রভু নৃত্য করতে করতে নিজের লীলাভূমিকে দর্শন করে নিজেই আনন্দ লাভ করছে। এই যে আমরা ভগবানের কথা বলছি এবং শ্রবণ করছি, এই দুটোর মধ্যে প্রভু অনেক আনন্দিত হন, কারণ প্রভুর লীলা কথা প্রভুকেই শোনাতে হয়। দেখুন, ইহ জগতে, আমি টিকার কথা বলি, টিপ্পনীতে বলা হয়েছে, ইহ জগতে যদি আপনার কেউ প্রশংসা করে তাহলে কিন্তু সেই প্রশংসা আপনি হজম করতে পারবেন, সেই প্রশংসাকে হজম করা খুব মুশকিল হয়ে ওঠে। কাউকে যদি অনেক প্রশংসা করে দেওয়া যায় তাহলে দেখবেন ও রাত্রে আনন্দে আর ঘুমাতেই পারবে না, অর্থাৎ সে হজমই করতে পারবে না তার প্রশংসা। একমাত্র প্রশংসা হজম করতে পারেন ভগবান শ্রীগোবিন্দ। তাই যত ভক্তেরা এই হরিকথা বলে এবং শ্রবণ করে, এতে গোবিন্দের প্রশংসাই তো করা হচ্ছে। গোবিন্দের পাঠ মানে কি? গোবিন্দের প্রশংসা করা হচ্ছে। তা গোবিন্দ এই প্রশংসাকে হজম করতে পারেন, এই জন্য এই গোবিন্দের কথা শ্রবণ করলে ভক্তদের আনন্দ তো হয়, সাথে সাথে গোবিন্দের অহৈতুকী কৃপা প্রাপ্ত হওয়া যায়। তা শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি ব্রজমণ্ডল দর্শন করতে করতে যাচ্ছেন, এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে আরিট গ্রামে আসি বার্জ্য হইল আচম্বিতে, নৃত্য করতে করতে ভাবের আবেগে তিনি যখন ব্রজমণ্ডল দর্শন করছেন, অকস্মাৎ কি হইল, আরিট গ্রামে আসি বার্জ্য হইল আচম্বিতে, অকস্মাৎ হঠাৎ তার বাহ্যিক চেতনা ফিরে এলো। আরিটে রাধাকুণ্ড বার্তা পুছে লোক স্থানে, কেহ নাহি কহে সঙ্গের ব্রাহ্মণও না জানে। অকস্মাৎ এসে যে সমস্ত ব্রজবাসীর সঙ্গে তদানীন্তন সময়ে চৈতন্যদেবের সাক্ষাৎকার হয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করছেন, ভাই রাধাকুণ্ড শ্যামকুণ্ড সেটি কোথায়? তারা কিছুই জানে না, সঙ্গে যিনি আছেন তিনিও জানে না। কেহ নাহি কহে সঙ্গের ব্রাহ্মণও না জানে, সঙ্গের একজন ব্রাহ্মণ ভট্টাচার্য মহাশয় ছিলেন নিত্যানন্দ প্রভুর শিষ্য, তিনিও জানেন না। কেহ নাহি কহে সঙ্গের ব্রাহ্মণও না জানে, তীর্থ লুপ্ত জানি প্রভুর সর্বজ্ঞ ভগবান। তখন প্রভু বুঝতে পারলেন যে তাহলে রাধাকুণ্ড শ্যামকুণ্ড লুপ্ত হয়ে গেছে, সেই কারণেই কেউ বলতে পারছে না। তীর্থ লুপ্ত জানি প্রভু সর্বজ্ঞ ভগবান, তিনি বুঝতে পারলেন যে আমার কুণ্ড এবং আমার প্রিয়ার কুণ্ড সেগুলো এখন লুপ্ত হয়ে গেছে, কেউ জানে না। সুতরাং আমার কুণ্ডোদ্বয়ের পুনঃ প্রকাশ হওয়া উচিত। তাই শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি যে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের নিকটে গিয়ে দেখছেন চতুর্দিকে ধান খেতে পরিপূর্ণ। এই ধান ক্ষেত সেটা তো বর্ষার সময়ের ধান, সমস্ত জলে পরিপূর্ণ। কিছু ধান আছে দেখবেন সেগুলো একটু বড় হয়, তার প্রায় এক হাত পর্যন্ত জলই জল থাকে, তা রাধাকুণ্ডের সেই প্রকার অবস্থা। দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কইল স্নান, তখন দুই জায়গাতেই রাধাকুণ্ডে এবং শ্যামকুণ্ডে খানিকটা জায়গা তিনি হাত দিয়ে সরিয়ে দিয়ে রাধাকুণ্ডে এবং শ্যামকুণ্ডে স্নান করলেন। দেখি সব গ্রাম্য লোকের বিস্ময় হইল মন, সকলে অবাক যে এক যুবক সন্ন্যাসী সে এসে স্নান করছে, কি ব্যাপার, তাও এই ধান খেতে, ধান্য ক্ষেত্রে কি ব্যাপার। আর চৈতন্য মহাপ্রভু তিনি তো সুদর্শন পুরুষ ছিলেন আর ভগবান তো ছিলেনই, সুতরাং চৈতন্যদেবকে যারা দেখত তারা অবাক হয়ে তাকিয়ে থাকত, এত দিব্য দর্শন। সমস্ত ব্রজবাসীরা তারা অবাক হয়ে দেখছেন যে এই দিব্য তেজস্বী সন্ন্যাসী এই ধান ক্ষেতের মধ্যে স্নান করে কেন। দেখি সব গ্রাম্য লোকের বিস্ময় হইল মন, প্রেমে প্রভু করে রাধা কুণ্ডের স্তবন। প্রভু প্রেমে গদগদ হয়ে তিনি রাধা কুণ্ডের স্তব স্তুতি করছিলেন। প্রেমে প্রভু করে রাধা কুণ্ডের স্তবন, সবগোপী হইতে রাধা কৃষ্ণেরও প্রেয়সী, তৈছে রাধা কুণ্ড প্রিয় প্রিয়ারও সরসী। যেমন সমস্ত গোপীগণের মধ্যে রাধারানী হচ্ছেন শ্রেষ্ঠ প্রেয়সী শ্রীকৃষ্ণের, তদ্বৎ তৈছে রাধা কুণ্ড প্রিয় প্রিয়ারও সরসী। সেই প্রকার রাধারানীর কুণ্ড রাধারানীর ন্যায় অতি প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের নিকটে প্রিয় এই রাধা কুণ্ড। এই মতো স্তুতি করে প্রেমাবিষ্ট হইয়া তিনি প্রেমের আবেগে কুণ্ডদ্বয়ের স্তব স্তুতি করছেন। তীরে নৃত্য করে কুণ্ডলীলা স্মরিয়া, আর কুণ্ডের তীরে তিনি উদ্দণ্ড নৃত্য করছেন কেন। এই দুই কুণ্ডের আবির্ভাব কিভাবে হয়েছিল সেই পুরাতন কথাগুলিকে চিন্তন করে তিনি আনন্দে নৃত্য করছেন। আহা, এটা আমার কুণ্ড এবং আমার প্রিয়া রাধারানীর কুণ্ড এইভাবে তৈরি হয়েছিল, তিনি চিন্তন করছেন আর নৃত্য করছেন। আর কি করলেন, কুণ্ডেরও মৃত্তিকালয়া তিলক করিল, আর রাধা কুণ্ডের মাটি দিয়ে প্রভু দাদর সঙ্গে তিলক ধারণ করলেন। তো এই যে রাধা কুণ্ডের তিলক ধারণ, এটা কিন্তু চৈতন্য দেবী প্রকাশ করেন। এর পূর্বে হরিভক্তি বিলাস আদিতে গোপীচন্দনের কথা বলা রয়েছে, কিন্তু গৌড়ীয় সন্তেরা তারা মহাপ্রভুকে লক্ষ্য করে এই রাধা কুণ্ডের রজে তারা তিলক করে থাকেন। কুণ্ডেরও মৃত্তিকালয়া তিলক করিল, আর ভট্টাচার্য দ্বারা মৃত্তিকা সঙ্গে করি লইল। ভট্টাচার্য মহাশয়কে বললেন কিছু রজ অর্থাৎ রাধা কুণ্ডের মাটি সঙ্গে করে নিয়ে দাও, নিয়ে নাও, আমি নৃত্য প্রতি তিলক করব। তবে চলি আইলা প্রভু সুমন সরোবর, তারপরে সেখান থেকে তিনি সুমন সরোবর এবং গোবর্ধনের দিকে দর্শন করতে করতে চলে গেলেন। তা রাধাকুণ্ডের উৎপত্তি প্রসঙ্গে এতটুকুই প্রসঙ্গ আসে যে শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি এই কুণ্ডদ্বয়কে পুনঃ সংস্কার করে যান। তারপর পর বিশ্বনাথ চক্রবর্তীপাদ পরে করেন, তারও পূর্বে করেছিলেন শ্রী দাসগোস্বামীপাদ। এই দাসগোস্বামীপাদ এই রাধাকুণ্ড কিন্তু ছিল খুব ছোট। বজ্রনাথ পরীক্ষিত মহারাজ তারা একত্রিত হয়ে এই রাধাকুণ্ড আমরা বর্তমান যে দেখি তার মাঝে একটি কুণ্ড আছে, সেটা হচ্ছে কঙ্কন কুণ্ড। এই কঙ্কন কুণ্ড তৈরি করেন বজ্রনাথ, ভগবান শ্রীকৃষ্ণের পৌত্র, পরীক্ষিত মহারাজের সহযোগে। তখন পরীক্ষিত মহারাজ ধরাধামে ছিলেন। আর এই যে শ্যামকুণ্ড আমরা দেখি, এর মাঝে একটা কুণ্ড আছে যেটা হচ্ছে কৃষ্ণকুণ্ড অর্থাৎ শ্যামকুণ্ড, সেটাকে বজ্রনাভ কুণ্ড বলা হয়। যখন কুণ্ড সেচন করা হয় তখন সংস্কারের সময় এই কুণ্ড দুটোই দেখা যায়। এই দুই কুণ্ডই তৈরি করেন বজ্রনাভ, ভগবান শ্রীকৃষ্ণের পুত্রের পুত্র অর্থাৎ পৌত্র। কালে কালে দাসগোস্বামীপাদ তিনি রাধাকুণ্ডের সংস্কার করেন। দেখুন শ্রীকৃষ্ণের কেমন ইচ্ছা, কোথায় বদ্রীনারায়ণ মানে চায়না বর্ডারের নিকটে হিমালয়ে বদ্রীনাথে এক ভক্ত বদ্রীনাথকে সাষ্টাঙ্গে দণ্ডবাদ করতেন, নিত্য কতবার 108 বার হয়তো করতেন নিত্যপতি। আর করে তিনি ধনাঢ্য শেঠ ছিলেন, প্রভুকে বলতেন প্রভু আমাকে আপনি নিজে একটি আমার সেবা বলুন, আমি সেই সেবাটা করতে চাই। বদ্রীনাথ তিনি স্বপ্নাদেশ দিচ্ছেন এই শেঠজিকে, ভক্ত তিনি পরম ভক্ত, তা নাহলে ভগবান স্বপ্নই বা কেন দিবেন। বলছেন দেখো ভক্ত, তুমি আমার সেবা যদি করতে চাও তাহলে তুমি ব্রজে চলে যাও, গিয়ে সেখানে রাধাকুণ্ডটাকে তুমি পুনঃ একটু বৃহৎ আকারে তুমি তৈরি করে দাও। স্বপ্নের মধ্যে সেই ভক্ত বলছেন যে হে ভগবান, আমি তো সেখানে চিনব কি করে। তিনি স্বপ্নের মধ্যেই তার সমস্ত লোকেশন দেখিয়ে দিলেন এবং বললেন সেখানে আমার এক পরম ভক্ত আছে রঘুনাথ দাস গোস্বামী নাম, সে প্রথমে এই কুণ্ড সংস্কার করতে রাজি হবে না, তুমি আমার কথা বলবে, সে রাজি হবে এবং সেই দাস গোস্বামী পাদের মানে আদেশ অনুসারে তার সে যেমনভাবে বলবে তুমি তেমনভাবেই কুণ্ডটি তৈরি করে দেবে, এটাই আমার আজ্ঞা আর এটাই আমার সেবা হবে। তা কালে কালে তিনি সঙ্গে সঙ্গে ব্রজে এলেন, দাস গোস্বামী পাদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তিনি প্রথমে কুণ্ড সংস্কারের ব্যাপারে তিনি দাস গোস্বামীকে বললেন। দাস গোস্বামী পাদ বলছেন না, এই বজ্রনাভের যে কুণ্ড তৈরি হয়ে আছে এটাই ঠিক আছে। তখন তিনি বদ্রীনারায়ণের আদেশ যে করেছিলেন সেটা বললেন, বলছেন তাহলে প্রভু যখন আজ্ঞা করেছেন তাহলে আপনি এইভাবে এটাকে তৈরি করিয়ে দিন। তা তখন থেকে বৃহৎ আকারে তৈরি হলো এই রাধা কুণ্ড। পরে বিশ্বনাথ চক্রবর্তী পাদের সময়ে এই কুণ্ড শ্যামকুণ্ড উনি করেন, বিশ্বনাথ চক্রবর্তী পাদ। তা দেখবেন এখনও শ্যামকুণ্ডের পাড়ে পঞ্চপাণ্ডব বৃক্ষ আছে। দেখবেন রাধাকুণ্ড কিন্তু স্কোয়ার মতন, কোনো ব্যাকাচোরা নেই, হয়তো আয়তনে একটু কম বেশি হবে কিন্তু প্রায় স্কোয়ারের মতন, চতুর্দিক দিয়ে একরকম দেখা যাবে, কিন্তু শ্যামকুণ্ড দেখবেন বেঁকে আছে। যখন বিশ্বনাথ চক্রবর্তী পাদ সমস্ত বৃক্ষাদিকে কেটে এক সমান করতে যাচ্ছেন তখন এই পঞ্চপাণ্ডব বৃক্ষরূপে ছিলেন, তখন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদকে বললেন যে হে বিশ্বনাথ, আমরা তো প্রভুর তীরে, প্রভুর কুণ্ডের তীরে আমরা বৃক্ষরূপে রয়েছি, আমরা পাঁচ ভাই, আমরা পাণ্ডব, সুতরাং আমাদেরকে তুমি কেটো না, তুমি কুণ্ড যদি ব্যাখ্যা করতে হয় তাই করো, কিন্তু আমাদেরকে শ্যামকুণ্ডের নিকটেই রাখো। সেই কারণে বিশ্বনাথ চক্রবর্তী পাদ স্বপ্ন দেখে তিনি শ্যামকুণ্ড এই পঞ্চপাণ্ডব বৃক্ষকে আর কাটলেন, দেখবেন সেই কারণে এই কুণ্ডটি এখনো বেঁকে রয়েছে, স্কোয়ার নয়। তা আমরা রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের যৎকিঞ্চিত প্রসঙ্গ আমরা শ্রবণ করলাম। তো আমাদের প্রত্যেকেরই উচিত কি যে ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের কথা দু চারজন ভক্তদের সঙ্গে বলা, এতে আমাদের অনেক অনেক লাভ হয়ে থাকে। দেখুন আমাদের মৃত্যু কখন যে কাকে আক্রমণ করবে এ তো কেউ বলতে পারবে না, সুতরাং আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম যে সময় অতিবাহিত হচ্ছে, তো আমাদের কখন যে কাল এসে আমাদের আয়ুকে সম্পূর্ণ গ্রাস করে নেবে এটা তো আমরা কেউ জানতে পারি না। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত কি কম বেশি, খুব বেশি করতে হবে না, অল্প অল্প করে করলেও অনেক আমাদের একটা ভালো সংস্কারে আমরা পৌঁছে যাব। দেখুন মৃত্যুর প্রসঙ্গে মনে পড়ছে মহাভারতের একটি পর্ব, আমরা পাঁচ মিনিট আর পাঠ শ্রবণ করে পাঠের বিরতি দেব। মহাভারতের একটি পর্বে দাস রাজা ছিলেন, এই দাস রাজা সে মৃত্যুকে খুবই ভয় করত, সে মরতে চাইত না। তা দাস রাজা ভাবল যে তাহলে পিতামহ ভীষ্মদেব, সে তো অখণ্ড ব্রহ্মচারী, তার সঙ্গে আবার ব্যাসদেব অন্যান্য মুনি ঋষিরা তাদের সঙ্গে ভালো সৌহার্দ্য সম্পর্ক ভালো, তা আমি যাতে না মরি সেই জন্য আমি তার সঙ্গে একবার পরামর্শ করি। তো পিতামহ ভীষ্মদেবের কাছে এলেন দাস রাজা, দাস রাজার সঙ্গে তাদের সম্পর্ক আছে, দাস রাজার কন্যাকেই তো বিবাহ করেছিল ইত্যাদি, সে প্রসঙ্গে আমি যাব না যতটুকু বক্তব্য। তো দাস রাজা বললেন হে ভীষ্মদেব, আমি মরতে চাই, তা তোমার তো অনেক জ্ঞান এবং অনেক ভালো ভালো মুনি ঋষিদের সঙ্গে জানাশোনা, তো তুমি এক কাজ করো, আমার মৃত্যুটা যাতে না হয় এইরকম একটা কিছু ব্যবস্থা করবে, আর তুমিও তো অমরের মতন, ইচ্ছা মৃত্যু বর তোমার, সুতরাং তুমি একটা আমার একটা কিছু ব্যবস্থা করে দাও তো যাতে না মরি। দাস রাজা মরাকে খুব ভয় করতো যে না আমি মরবো না। দেখুন মৃত্যু যখন আসে তখন কেমন ভাবে আসে, এই দাস রাজার কিন্তু কোনো কালে মৃত্যু হতো না, এও মানে অমরের ন্যায় ছিল। তো দেখুন নিজের মৃত্যুর মানে ব্যবস্থা নিজেই করছে। পিতামহ ভীষ্মদেব দাস রাজাকে শ্রদ্ধা করে তো বললেন যে এটা তো আমার পিতার বর দেওয়া, আমি ইচ্ছা মৃত্যু বর প্রাপ্ত হয়েছি, কিন্তু আমি ঠিকই আছে, আপনি বলছেন আমি জ্ঞানী, আপনাদের কৃপায় সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমারও জ্ঞান রয়েছে, কিন্তু মৃত্যুকে অ্যাভয়েড করা যাবে এই রকম কিছু আমার জানা নেই, তবে আমি ব্যাসদেবের কাছে আপনাকে নিয়ে যাব। ব্যাসদেবের কাছে গেলেন, ব্যাসদেব তিনি ভগবান অবতার, ভগবানের অংশ অবতার, তাকে ভগবান বলেই বলা হয়। তো ব্যাসদেবকে পিতামহ ভীষ্মদেব দাস রাজার মনের কথাকে বললেন, ভগবান বেদব্যাস বললেন দেখো ইহ জগতে প্রত্যেকেই মরণশীল, দুই চারজন ভগবানের বিশেষ ভক্ত আছে তাদের ছেড়ে সকলকেই মরতে হয়, সেটা ব্যতিক্রম, এক দুজন চারজন হয়তো আছে, কিন্তু এই জগতের প্রত্যেকেই মরতে হয় এটাই তো আমি জানি। পিতামহ ভীষ্মদেব অনেক অনুরোধ করলেন যে আপনি একটা কিছু ব্যবস্থা করুন, দাস রাজা আমাদের অনেক আপনজন, তার একটা প্রার্থনা, তো আপনি একটা কিছু ব্যবস্থা করুন। তো বলছি যে মৃত্যুটা তো ধর্মরাজের হাতে, সুতরাং আমরা জমালয়ে যাই। জমালয়ে গেলে তাহলে সঙ্গে কে গেল, দাস রাজা, পিতামহ ভীষ্মদেব আর ব্যাসদেব, তিনজন গেলেন জমালয়ে। তাদের দিব্য শক্তি ছিল, সাধারণ মানব যেতে পারবে না ওখানে, এরা সাধারণ কেউই না। জমালয়ে গেলেন, তার যোগ শক্তির প্রভাবে ধর্মরাজের সঙ্গে সাক্ষাৎ হল। তো ধর্মরাজকে তারা তিনজন মিলে অনেক অনুরোধ করে দাস রাজাকে বললেন, দাস রাজার সম্পর্কে বললেন যে দাস রাজাকে অমর করে দেওয়ার একটা কিছু প্ল্যান আপনি বলুন, যদি কোনো পদ্ধতি থাকে। সকলেই সম্মানিত, ভগবান বেদব্যাস রয়েছেন, পিতামহ ভীষ্মদেব রয়েছেন, দাস রাজাও প্রশংসিত ব্যক্তি, সুতরাং কি করা যায়। তখন ধর্মরাজ বলছেন যে দেখুন আপনারা প্রত্যেকেই তো আমার নমস্য, কিন্তু এটা কি করে কি করা যায় আমি দেখি, তার ফাইলটা একবার দেখি যে কিভাবে কিছু করা যায় কিনা। তো বলছেন তার আবার সেক্রেটারি হচ্ছে কে, চিত্রগুপ্ত। তো চিত্রগুপ্ত সে তো সম্ভবত ফাইল নিয়েই ঘাটাঘাটি করতে থাকে। তো এবার চিত্রগুপ্ত দেখছে দাস রাজার ফাইলটা তখনই, তো ওখানে লেখা আছে যে এই দাস রাজার মৃত্যু নেই। কেন? যে এই দাস রাজার মৃত্যু তখনই হবে যদি সে নিজে আর পিতামহ ভীষ্মদেব আর ধর্মরাজ আর আমি অর্থাৎ চিত্রগুপ্ত তারা যদি একত্রিত হয় তাহলে গিয়ে তার মৃত্যু হবে, কিন্তু দুজন থাকে জমালয়ে আর বাকি দুজন থাকে মর্তে, তাদের সঙ্গে তাদের সম্পর্ক হতেই পারে না। সুতরাং চিত্রগুপ্ত হাসতে হাসতে ফাইলটাকে নিয়ে আসে, আর এই চারজন ব্যক্তি একত্রিত হলেই এর মৃত্যু। তা বেটা দাস রাজা নিজের মৃত্যু নিজেই ডেকে এনে, তাহলে দাস রাজা পিতামহ ভীষ্মদেব ব্যাসদেব আর ধর্মরাজ চারজন আর চিত্রগুপ্ত এরা পাঁচজন একত্রিত হলে তার মৃত্যু হবে, তার মধ্যে তিনজন মর্তে দুজন জমালয়ের। তাহলে চিত্রগুপ্ত ফাইলটাকে দেখে বন্ধ করে ধর্মরাজের সঙ্গে দেখা করতে আসছিল আর বলতেই আসছিল যে ওই দাস রাজার মৃত্যু নেই, কারণ আমরা পাঁচজন একত্রিতও হব না, দাস রাজা থাকে তার দেশে, পিতামহ ভীষ্মদেব থাকে হস্তিনাপুরাদিতে, আর ব্যাসদেব তো বনে বনে তপস্যা করে বেড়ায়, আর আমরা দুজন তো জমালয়, সুতরাং তার তো মৃত্যু নেই। এরা চারজন এগিয়ে যাচ্ছে চিত্রগুপ্তের কাছে, ফাইলটাকে একবার তারা পড়বে যে সেখানে কি লেখা আছে। এরা চিত্রগুপ্ত লাল রঙের ফাইলটা সঙ্গে করে নিয়ে আসছে। এবার যখনই পাঁচজন এক জায়গায় হলো, তার তো এবার মৃত্যুর সময় এসে গেল, সে ছটফট করতে 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 সেখানেই মারা গেল। তাহলে যার মৃত্যু সেই ডেকে এনেছে, দেখুন, মৃত্যু যখন যার আসবে সে আপনা আপনিই হবে, সে শত প্রয়াস করলেও বাঁচতে পারবে। চিত্রগুপ্ত কাছে এলে পর তার ছটফটানি আরম্ভ হল। ধর্মরাজ জিজ্ঞাসা করছে দাসরাজার ফাইলটা, তো বলছেন এই তো আমি সঙ্গেই নিয়ে এসেছি। তো এনার তো মৃত্যু ছিল না, কিন্তু এই সমস্ত আমরা একত্রিত হলাম, এখন তো তার মৃত্যু অনিবার্য। কেন বলছেন না, তার ফাইলের মধ্যে এটাই লেখা আছে, আমরা এই পাঁচজন একত্রিত হলে পর তার মৃত্যু হবে। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হল। তা ইহ জগতে আমরা কে কতক্ষণ আছি এটা কিন্তু আমরা কেউই বলতে পারব না। সুতরাং সময় থাকতে থাকতে হরিভজন করতে হবে। গতদিন আমরা আলোচনা করেছিলাম যে মৃত্যু কাকে কখন এসে গ্রাস করবে এর কোনো ঠিক নেই। যেমন অনেকে বলে বৃদ্ধ বয়সে গিয়ে ভজন করবে, সে প্রসঙ্গে আমাদের গতদিন বিশেষভাবেই আলোচনা ছিল। তো এইগুলো মূর্খের মতো কথা। আরে বৃদ্ধ হয়ে গেলে সরকার যাকে লাথি মেরে বের করে দেয় কতগুলো টাকা দিয়ে, বলে রিটায়ার্ড হয়ে গেছে বেটাকে পাঠাও, ভুলভাল হিসাব করে রেখে দেবে, কিছু টাকা দিয়ে বাড়ি বসিয়ে দাও। আর বৃদ্ধ বয়সে কি হরিভজন করা যায়? বৃদ্ধ বয়সে হরিভজন করা যায় না, সময়ে থাকতেই হরিভজন করতে হবে। কৌমারেত আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতান, কুমার অবস্থাতেই যৌবন অবস্থা কাল থেকেই বাল্যকাল থেকেই হরিভক্তি শিক্ষা করতে হবে, ভগবানের ভজন করতে হবে, ভগবানের কথা শ্রবণ করতে হবে, ভগবানের গুণগ্রাম কীর্তন করতে হবে। আমরা যদি মনে করি যে পরে করব, আরে পরে পরে কি হবে কে জানে। আমরা এখন আছি, এখন একটা অঘটন হতে পারে, আমরা কেউই হয়তো বাঁচতে পারবো না, তাহলে তো আর হরিভজন করা হলো না। তাই শাস্ত্রে বারংবার আমাদিগকে সচেতন করে দিয়েছে যে তোমরা ভগবানের ভজন করো, তাহলে এই সংসারে ত্রিতাপ জ্বালা থেকে চিরতরে মুক্ত হয়ে যাবে। সুতরাং বারবার শাস্ত্রে একই কথা বলছেন, সময় থাকতে এখন থেকেই হরিভজন করো, তাহলে হে জি তোমরা চির শান্তি শাশ্বত শান্তি লাভ করবে। তো অধ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম। রাধাকুণ্ডের আজকেই তার আবির্ভাব দিবস, আমি আজকে উপস্থিত থাকতে পারিনি, দিল্লির কিছু ভক্তেরা তাদের আমাদের ওখানে আজকে একটা বিশেষ উৎসবের আয়োজনের কথাও ছিল, কিন্তু আমি সময় মতো পৌঁছাতে পারলাম না। তথাপি দিল্লির থেকে প্রায় 50-60 জন ভক্তেরা আসবে, কিছু লোকাল আর কিছু ইসকনের ভক্তেরাও আমার সঙ্গে নেটে যুক্ত হয়েছেন, তারাও আজকে রাত্রে প্রত্যেকে এসে রাত্রে স্নান করবেন। তো আমরা সেই জন্যই এই রাধাকুণ্ডের উৎপত্তি প্রসঙ্গে একটু শ্রবণ করে অধ্যকার দিনের পাঠের বিরতি এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী রাধা শ্যাম কুণ্ড কি জয়, শ্রী শ্রী হনুমান জয়ন্তী কি জয়, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রী বেদব্যাস ভগবান কি জয়, সুখদেব গোস্বামী পাদ কি জয়, পরীক্ষিত মহারাজ কি জয়, শ্রুত শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, আজকের আনন্দ কি জয়, সমস্ত ভক্ত বৃন্দ কি জয়, আপন আপন শ্রী গুরুদেব কি জয়, বল জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।